alla bonne. শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বহুল আলোচিত রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার একটি আলোচিত নাম। বাংলাদেশ থেকে অর্থ পাচার কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে দুদকের মামলা ছিল। পিকে হালদারের বিরুদ্ধে প্রায় 6,500 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছিল। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তাকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে রিমান্ডেও নেওয়া হয়েছে দুবার। তো পিকে হালদারকে নিয়ে আজকের সাক্ষাৎকার। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাসদের কেন্দ্রীয় নেতা ও রাজনৈতিক বিশ্লেষক রাজিকুজ্জামান রতন। জনাব রাজিকুজ্জামান রতন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব রাজিকুজ্জামান রতন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের অর্থ লুণ্ঠনকারী পিকে হালদার গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ তার এই গ্রেপ্তারের ঘটনাকে রাজনৈতিক বলে মনে করছেন। আপনি কিভাবে দেখছেন?
পিকে হালদার প্রথম নন, আমাদের আশঙ্কা যে পিকে হালদার সম্ভবত শেষও নন। এবং অসংখ্য পিকে হালদাররা টিকে আছেন কিভাবে, তারা কিভাবে বড় হন, কিভাবে দেশের সর্বনাশ করার চেষ্টা করেন, সেগুলো আমরা তো দেখছি। পিকে হালদারের আগে যখন হলমার্কের নামে সোনালী ব্যাংক থেকে প্রায় 7,500 কোটি টাকার মতন আত্মসাত করা হয়েছে, তখন তৎকালীন অর্থমন্ত্রী বলেছিলেন আমাদের এই বিরাট বাজেটের তুলনায় 4,000 কোটি টাকা কিছুই নয়। যারা কৃষকের জন্য, শ্রমিকের জন্য, ছাত্রের জন্য, শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দের জন্য, চিকিৎসার জন্য টাকা খরচ করতে যাদের এত কষ্ট, তারা 4,000-5,000 কোটি টাকা নিয়ে তাদের জন্য কিছুই নয় এই কথা বলতে পারেন। পিকে হালদারের ঘটনাটা একটু দেখুন, আমরা দীর্ঘদিন ধরে শুনছি প্রায় সব মিলিয়ে 12-13,000 কোটি টাকার সঙ্গে যুক্ত তিনি, এবং সরাসরি ভাবে প্রায় 4,000 কোটি টাকার মতো পাচারের সঙ্গে যুক্ত আছেন তিনি। সেই মানুষটা কিভাবে দেশ থেকে চলে যেতে পারলেন এবং দেশ থেকে চলে গেলেন, তারপরে শেষ পর্যন্ত ভারতীয় ইডি তাদের হাতে যে তদন্ত প্রেক্ষিতে ধরা পড়লেন, সেটা আমরা দেখলাম যে বাংলাদেশের সীমান্ত সন্নিহিত এলাকায় মাছের ঘেট, জায়গা জমি কেনা, ব্যবসায় বিনিয়োগ করা, সেগুলোর কারণে তাকে সন্দেহবশত তারা গ্রেপ্তার করেছেন। এবং ভারতে কিন্তু তিনি ভিন্ন নামে ওখানে তিনি কাজ করেছিলেন। আচ্ছা, পিকে হালদার ভারতে ধরা পড়লো, পিকে হালদারের সহযোগী যে বাংলাদেশে ধরা পড়েছিল, ফলে পিকে হালদাররা যেমন করে পিকে উঠেছিলেন, দুর্নীতি চূড়ায় উঠেছিলেন, তাকে তুলবার জন্য যারা কুশীলব ছিলেন, তারা ক্ষমতাসীন দলের বিভিন্ন স্তরের লোকজন আছে বলে আমরা এখন আশঙ্কা করি। কারণ অতীতেও এরকম ঘটনার সঙ্গে ক্ষমতার সঙ্গে যুক্তদের একটা সম্পৃক্ততা আমরা দেখতে পেয়েছিলাম। এবার আমরা মনে করি যে বাংলাদেশে ভারতীয় নাগরিক হিসাবে দীর্ঘদিন অবস্থান করার পরেও বাংলাদেশ পুলিশ কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে যেমন ভারতের হাতে তুলে দিয়েছিল, আমাদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যেহেতু ভারতের আছে, ফলে ভারতে পিকে হালদার গ্রেপ্তার হয়েছেন, তাকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হোক, এবং পিকে হালদারের আত্মসাৎকৃত অথবা পিকে হালদার কর্তৃক দেশের যে টাকাটা পাচার হয়েছে সে টাকা ফিরে আনা হোক। বন্দি বিনিময় করে তো বন্দি ফেরত পাওয়া যাবে, কিন্তু যে টাকাটা দেশ থেকে পাচার হয়ে গিয়েছে সেই টাকা ফেরত আনার উপায়টাও আমাদের বের করতে হবে।
এখন যে প্রশ্নটি আসে যে বাংলাদেশ থেকে লুট করা টাকায় সীমান্ত সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গে তিনি বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছেন, এটা কিভাবে সম্ভব হলো? ভারতের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর চোখেও তো তাকে ফাঁকি দিতে হয়েছে, তো কি বলবেন আপনি এ সম্পর্কে?
এটা খুবই অবাক করা ব্যাপার যে বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করে তারা কানাডায় গিয়ে বাড়ি কিনতে পারে, মালয়েশিয়ায় গিয়ে বাড়ি কিনতে পারে, সেখানকার নাগরিকত্ব পায়, ভারতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, ভারতে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারে। তার মানে এই সমস্ত দেশগুলো কি তারা এই সমস্ত লুটপাটকারীদের দুর্বৃত্তদের আশ্রয় দেওয়ার একটা প্রতিষ্ঠানে প্রয়োগ হয়েছে? আমরা দেখেছি যে আমাদের এখানেও কত মানুষ কত ভাবে ইংরেজি পাসপোর্ট পেয়ে ফেলে। একটা সাধারণ মানুষ ব্যাংক থেকে 50,00,000 টাকা তুলতে গেলে কত ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। ব্যাংক থেকে 50,00,000 টাকা নিয়ে কেউ যদি বাড়ি করতে চায়, অনেক ক্ষেত্রে মানুষ টিকটিকি করে বলে যে বিয়ের কাবিল নামা ছাড়া সমস্ত টাকা কাগজপত্র থেকে জমা দিতে হয়। তাহলে বাংলাদেশ থেকে এই টাকাটা গেল কিভাবে ভারতে? এই টাকা ভারত জায়গা জমি কিনলেন কিসের ভিত্তিতে? পাসপোর্ট পাওয়া বা নাগরিকত্ব পাওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু তিনি তো ওখানে টাকাটা বিনিয়োগ করেছেন কিভাবে? কেমন করে নগদ টাকাটা বাংলাদেশ থেকে চলে গেল? বাংলাদেশ থেকে দেখি কোনো টাকা পাঠানোর নিয়ম নাই। এই টাকাটা গেল কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে গেলে দেখা যাবে যে দুর্বৃত্তদের কিরকম একটা রাষ্ট্রীয় যোগাযোগ আছে, কিভাবে একটা আন্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনাও তারা গড়ে তুলেছে, এবং সেটা ভারতের এই ক্ষেত্রে হয়তোবা এরকম প্রশ্রয় থাকে বাংলাদেশ থেকে এইরকম দুর্বৃত্তরা টাকা নিয়ে গেলে ভারতের তো জিডিপিতে তা যুক্ত হয়, এই পুঁজি তো ভারতেই থাকে। ফলে এইরকম পুঁজি আহরণের এটাও তাদের কোনো কৌশল কিনা, কারণ এর আগেও অনেককে আমরা দেখেছি ভারতে গিয়ে এই অবৈধ টাকায় ব্যবসা বাণিজ্য করতে।
জনাব রাজিকুজ্জামান রতন, আপনি একটু আগে বলছিলেন এর পেছনে কুশীলব আছে, অর্থাৎ বাংলাদেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ পাচার করা তার একার পক্ষে সম্ভব হয়নি, বরং এর সাথে আপনার কথা অনুযায়ী যে কুশীলব আছে তারা অনেকেই জড়িত ছিল বলে মনে করা হয়। আপনিও কি বিষয়টি সেভাবে দেখেন? এক্ষেত্রে সরকার কি কি ব্যবস্থা নিতে পারে?
সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও অনুমান করতে তো অসুবিধা হয় না, কারণ এর আগে বেসিক ব্যাংককে ডুবিয়ে দেওয়ার জন্য যারা দায়ী ছিলেন, ফার্মার্স ব্যাংকের ক্ষেত্রে যারা যুক্ত ছিলেন, তাদের কিভাবে এই কাজটা তারা করতে পেরেছে? একা একা একটা ব্যক্তি এভাবে এত টাকা দেশের ভেতর থেকে দেশের বাইরে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। ফলে এক্ষেত্রে ব্যাংক তার দায়িত্ব এড়াতে পারে না, দুদক মামলা দায়ের করে তার কর্তব্য শেষ করবে, দুদক তার দায়িত্ব এড়াতে পারে না, আমাদের পুলিশ কর্তৃপক্ষ সেটা দেখতে দায়িত্ব এড়াতে পারে না। এবং সবচেয়ে বড় কথা যে যখনই এই ধরনের ঘটনা কোনো না কোনো ভাবে প্রচার মাধ্যমের কারণেও নজরে আসে, প্রথম দায়িত্ব হয়ে যায় রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার, যেটা মিথ্যা ভুয়া কিংবা এই সমস্ত কথা বলে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, এরকম কথা বলে ঘটনাটাকে ধামা চাপা দেওয়া। কিন্তু ঘটনা যদি এত বড় হয় আর ধামাটা যদি তাকে চাপা দিতে না পারে, তখন সমস্ত কিছু বেরিয়ে আসে। পরে আমরা দেখেছি যাবৎকাল যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সহায়তা করবার জন্য, তাদের পাশে থাকবার জন্য প্রচুর এরকম রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন, যারা কখনো তাদেরকে আড়াল করার চেষ্টা করেছেন, তারা কখনো তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। আমার মনে করি সুস্থ তদন্ত হলে সবগুলি বেরিয়ে আসবে।
জনাব রাজিকুজ্জামান রতন, পিকে হালদারকে যদি বাংলাদেশে ফেরত আনা হয় তাহলে তার পাচার করা অর্থ যে কথাটি আপনিও বলছিলেন, তো সেই অর্থও কি ফেরত আনা সম্ভব হবে?
আগেও আমরা দেখি বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থদের মধ্যে মাত্র 21 কোটি টাকা তাও রাজনৈতিক পরিচয়ের কারণেই হয়তো ফেরত আনা সম্ভব হয়েছে, কিন্তু টিআইবি যে জরিপ করে বলে, সিপিটি যে মানে সাধারণ ধারণা করে বলে যে প্রতি বছর গড়ে আমাদের এখানে 70-75,000 কোটি টাকা পাচার হয়ে যায়, এ যাবৎকাল কেউ বলছেন বাংলাদেশ থেকে 6,00,000 কোটি টাকা পাচার হয়েছে, এই টাকাগুলো কিন্তু ফেরত আসেনি। ফলে এটাও কিন্তু এই সম্পদ চোরাচালানকারীদেরকে পাচারকারীদেরকে উৎসাহিত করে যে 2 বছর জেল খেতে গেলে কি এমন অসুবিধা, আমার তো পরিবার পরিজন আত্মীয় স্বজন তারা ভালোই থাকতে পারবে। ফলে পিকে হালদারের ক্ষেত্রেও হয়তো পিকে হালদারকে কোনো না কোনো কারণে বন্দি বিনিময় চুক্তি হোক আর যে কোনো কারণে হোক, পিকে হালদারকে হয়তো বাংলাদেশে আনা যেতেও পারে, তার সম্পদ আনা যাবে না। ভারতীয় কর্তৃপক্ষ এই সম্পদ ঠিকই তারা বাজেয়াপ্ত করে তাদের নিজস্ব সম্পদ বানিয়ে ফেলবেন, ঠিক যেমন করে কানাডায় করে ফেলে, যেমন করে মালয়েশিয়া করে ফেলে, ভারতেরও ক্ষেত্রে এই কাজটাই তারা করবেন। ফলে দেশের যে সম্পদ, জনগণের যে সম্পদ, বিদেশেই থেকে যাওয়ার আশঙ্কা বহুল পরিমাণে আছে।
জনাব রতন, সব শেষে আপনার কাছে জানতে চাইব, এই যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং গেল, সর্বসম্প্রতি পিকে হালদারের ঘটনা, শুধু পিকে নয় আরো বহু পিকে আছে বলে আপনি সহ অনেকে বলছেন, তো দেশের এই যে বিরাট ক্ষতি, এই ক্ষতি পুষিয়ে ওঠার উপায় কি?
জনগণের দিক থেকে কুশিয়ে ওঠার একমাত্র উপায় দুর্নীতির সমস্ত ফাঁক ফোকর গুলো বন্ধ করা, যাদের আয় যত বেশি তাদের উপর বেশি করের হার আরোপ করা। আর সরকারের দিক থেকে পথ হলো আসন্ন বাজেটে জনগণের উপর ট্যাক্সের বোঝা আরো চাপিয়ে দেওয়া, বিশ্ববাজারে দাম বেড়েছে এই অজুহাতে জিনিসপত্রের দাম আরো বাড়ানো এবং সর্বংসহা জনগণের উপর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চাপটা আরো বৃদ্ধি করা। রাজনৈতিক ভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে অর্থনৈতিক ভাবে লুণ্ঠন করেই তারা হয়তো এই জিনিসটাকে ফয়সলা করার চেষ্টা করবেন, কিন্তু
বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ পিকে হালদার গ্রেপ্তার, তাকে ফিরিয়ে আনা যাবে কিনা, পাচার করা অর্থের কি হবে, এসব সামগ্রিক বিষয়ে রেডিও তেহরানকে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
রেডিও তেহরানের সমস্ত শ্রোতাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনারা যে মতামতটা সংগ্রহ এবং প্রচার করেন, তাতে যদি দেশের জনমত গঠনে, দেশের মানুষের মধ্যে দেশপ্রেম গড়ে উঠবার ক্ষেত্রে এবং দুর্নীতি এবং দুর্বৃত্তপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবার ক্ষেত্রে কিছুটা সহায়তা হয়, তাহলে আমরা সবাই উপকৃত হব। আপনারা ভালো থাকবেন।
আর শ্রোতা বন্ধুরা, এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহে অন্য কোনো বিষয়ে যখন কথা বলবো তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।